অলির শোভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যাই জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে যারা এর সাথে রয়েছেন, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণীতে সকলকে জানাই স্বাগত। আমরা ইলম ও হিকমতের বাণীতে অনুষ্ঠানে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার মাদানী মুজাকারার কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকি। আজকেরও আমাদের কিছু জীবন ঘনিষ্ঠ আলোচনা রয়েছে, সাথে রয়েছেন মনোয়ার ভাই আমাদের ইনশাল্লাহ। পাশাপাশি আমরা আপনাদের কলসগুলো শ্রবণ করি, যারা অভিমত প্রদান করে থাকেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে, দাওয়াত ইসলামী সম্পর্কে, মাদানী চ্যানেল সম্পর্কে, সেই অভিমতগুলো আমরা ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। আসুন কিছু ভালো ভালো আমরা নিয়ত করি, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখবো ইনশাআল্লাহ। যখনই সাল্লু আলাল হাবিব আমরা শ্রবণ করব, তখন যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব ইনশাআল্লাহ তাআলা। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। নবী রহমত শফি উম্মত আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমআতুল মোবারকার দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মনোর ভাই, আজকের আমরা শুরুতেই যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, বিগত মাদানী মুজাকারাগুলোতে যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা হয়েছে এর দিকে আমরা একটু লক্ষ্য করব। শুরুতেই আমরা একটু গীবত নিয়ে আলোচনা করি, জীবিতদের গীবত করা এবং মৃতদের গীবত করা। এক তো হচ্ছে কেউ জীবিত রয়েছে তার গীবত করা, প্রথমে আমরা গীবতের কাকে বলে সেটাও আমরা জানব। অনেকেই আমরা গীবত করতে দেখলে যদি বলা হয় যে এটা তো গীবত, না ভাই এটা আমি সত্য কথা বলছি, তো সেক্ষেত্রে এই গুনাহকে একটা হারামকে হালাল মনে করা এবং এটাকে তসলিম করা, আবার দলাইল দেয়া, এ ব্যাপারেও কি হুকুম রয়েছে আপনার বাহারি শরীয়তের মধ্যে এসেছে, আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে গীবতের হুকুম কি রয়েছে, জীবিতদের গীবত যদি হয়ে যায় তখন আমাদের করণীয় কি, মৃতদের গীবত হয়ে গেলে করণীয় কি। প্রথমে আসি আমরা গীবত কাকে বলে।
ধন্যবাদ। গীবত এটা হারাম কাজ, বাংলা যেটাকে বলে পরনিন্দা। তো জীবিত হোক মৃত হোক,
জি,
উভয় অবস্থায় গীবত করলে গীবত হয়ে থাকে। তো এখানে যে বিষয়টা, যে কোনো লোকের কোনো একটা বিষয়, যে বিষয়টা তার মধ্যে আছে মন্দ স্বভাব বা যেটাই হোক, সেটা তার অগোচরে তার ক্ষতি সাধনের উদ্দেশ্যে বলা, তো এটাকে গীবত বলে। আর যদি সেই স্বভাব, সেই বৈশিষ্ট্য বা সেই বিষয়টি তার মধ্যে না থাকে, তারপরে বলে, তো সেটা হবে বহতান, যেটা গীবত থেকেও বেশি মারাত্মক কবিরা,
অপবাদ দেয়া।
জি, অপবাদ দেয়া।
বলতে চাচ্ছেন যে এমন কোনো এই কাজ, মানে যে ব্যক্তির মধ্যে আছে,
জি,
এই কাজটা অন্যায়,
জি,
এই কাজটা গুনাহের,
খারাপ
খারাপ কাজ, বদ কাজ, এই কাজটাকে তার পিছনে অন্য মানুষের কাছে সমালোচনার নিয়তে বলাটাই হচ্ছে
বা তার ক্ষতিগ্রস্তের নিয়তে
গীবত,
বা তাকে মানুষ খারাপ জানুক
সেজন্য
ইত্যাদি ইত্যাদি,
এটাই হচ্ছে গীবত।
জি।
তো মানে
যদি থাকে,
যদি তার মধ্যে থাকে,
থাকে আর যদি না থাকে তাহলে এর থেকেও এই গীবত থেকেও বেশি বলা হয় যে গুরুতর কবিরা গুণা, সেটা হলো অপবাদ দেয়। তো এই হলো মোটামুটি গীবতের বিষয়ে। আর এখন যে বিষয়টা প্রশ্নের মধ্যে ফুটে উঠেছে, জীবিতদের গীবত করা, মৃতদের গীবত করা। নর্মালি মানুষ মারা গেলে একটু কমে গীবত করে, এটা চিন্তা করে যে যাক মারা গেছে, তারপরে মানুষ গীবত থেকে ক্রান্ত হয় না, গীবত করে
করে ফেলে।
তো জীবিতদের তুলনায় মৃতদের গীবত, এটা ওলামায়ে কেরাম বেশি কঠিন। এই জন্য বলেছেন যে গীবত যদি কারো করা হয়, সেই ব্যক্তির জেনে যায়, তো তার কাছে গিয়ে মাপ চাইলে
মাপ পাওয়া,
মাপ পাওয়া যেতে পারে,
মাপ করে দিতে পারে।
জি। আর যদি মৃত ব্যক্তি জেনে যায়, তো জানার অনেক উপায় থাকতে পারে। যেমন বলা হয়েছে, ওলামায়ে কেরাম বলেন যে কবরস্থানে গিয়ে যদি আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আমরা অনায়াসে জানি যে কবরবাসী আমাদের আওয়াজ শোনে এবং
জবাব প্রদান করে।
তা আমির আলী সুনাত বলেন যে এটা সুরতরা ওলামাকে এভাবে বর্ণন করেন যে এটাও হতে পারে যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে তার গীবত করলো, সে শুনে ফেলেছে। তো এখন তো তার কাছ থেকে মাপ চাওয়ার কোনো সুযোগ নেই।
আছে তো অনেক, দেখবেন না কবরস্থানের কাছে গিয়ে পরিচয় করে দেয় যে অমুক ব্যক্তি খুব খারাপ ছিল, খুব ভয়ে মানুষ কথা বলতো না,
কবর দেওয়ার সময়ও মানুষের মধ্যে কানা ঘোষা চলতে থাকে যে টাইমটা পাওয়া পায়,
ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ বাঁচাইছে।
জি,
জঘন্যতম ব্যক্তি।
জি,
এলাকার ত্রাস ছিল।
জি, তো এইসব বিষয়ে দেখা যায় যে গীবত হয়ে থাকে। তো সর্বোপরি অনেক কারণ আছে, এর মধ্যে একটি কারণ যে জীবিতদের থেকে মৃতদের গীবত বেশি ভয়াবহ। এজন্য যে জীবিত জীবিত ব্যক্তিদের থেকে তো মাপ চেয়ে নেওয়া যায় অনুশোচনা হলে, কিন্তু মৃতদের থেকে মাপ চাওয়ার কোনো সুযোগ নেই। আর জীবিত ব্যক্তির গীবত থেকে বাঁচতে হবে, মৃত ব্যক্তির গীবত থেকেও বাঁচতে হবে। কারণ গীবতকারীর শাস্তির মধ্যে এবং এই বিষয়ে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি গীবত করা অবস্থায় মারা যায় তওবা ব্যতীত, তো ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নামে প্রথমে।
এবং বলা হচ্ছে গীবত মানুষের নেকিগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে।
জি। আর যদি কোনো ব্যক্তি গীবত করার পরে তওবা করে ইন্তেকাল করে, তো তারা জান্নাতে যদি যায়ও, তাদের তারা সর্ব পিছনের দিকে এভাবে যাবে। তো সর্বোপরি গীবতটা অনেক কঠিন বিষয়। আর এখন বর্তমানে গীবতটা এমন ব্যাপক হয়ে গেছে যে এটা আসলে গীবত যে একটা গুনাহ বা এটা মনে করে না,
আসলে
এটা আমি বলেন, আপনি বলেন, হ্যাঁ, ধার্মিক অধার্মিক, হ্যাঁ, সাধারণ সম্মানিত যে যে ধরনের ব্যক্তি, প্রত্যেকটা স্তরের মধ্যে গীবতের সরাসরি
সরাসরি।
তো আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে হেফাজত করুক,
আমিন।
আর গীবত এর মতো যারা কাজ করে
দেখবেন
সংস্পর্শ থেকে বেঁচে থাকা তৌফিক।
গীবতের যে অবস্থাটা এখন, আমি আলোচনা দামত বরকাতুন আলিয়া কিতাবে লিখেছেন যে এমন কোনো জায়গা নেই গীবত থেকে খালি।
জি।
এমনকি আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসেও মানুষ গীবত করে, ঘরের আড্ডাতে গীবত,
মসজিদে গীবতের উদাহরণ দিয়ে দিই।
জি।
ইমাম সাহেব আসতে লেট হয়েছে, ঘড়ির টাইম দেখি তার বিষয়ে পাশে যে থাকে তার সাথে আলোচনা শুরু করে দেয় যার কাজে লেট করে আসা, এই কথাটা, এই কথাটা যদি বলে এটা গীবতের পর্যায়ে পড়ে যাবে। এই জন্য যে এটা তার একটা ত্রুটি, এমন বলবে ভাই আমাদের সত্য বলেছে, হ্যাঁ সত্য আছে, তার মধ্যে ত্রুটি আছে, বিধায় তো আপনি এটা গীবত করলেন। আর যদি আসলে তার ত্রুটি না থাকতো বহুতান হতো, অপবাদ হতো
আরেকটা কবির।
তো এই জন্য যে বিষয়টা মুস্কি হাসিদ ইমামকে বলা, ইমাম হতেই পারে, হ্যাঁ অনেক ইমাম আছে যে তাদের একটু লেট হয় বিভিন্ন কারণে, তো তাদেরকে স্বাভাবিকভাবে যদি আমার ওই ক্ষমতা থাকে, আমি ওই পর্যায়ের ব্যক্তি হয়ে থাকি, সালাম মুসাফা করে পার্সোনালি তাকে বলি মুস্কি হাসি দিয়ে।
আপনার অনেক কারণ থাকতে পারে, করার কারণ থাকতে পারে, আপনার ইমাম সাহেব যিনি থাকবেন তার তাজা অজু করাটা জরুরি থাকে।
জি।
যাতে সামান্য পরিমাণও তার মধ্যে কি বাহ্যিক যে আমাদের ওয়াশরুমের হাজতগুলোতে না থাকে।
জি জি।
তো এখন হঠাৎ করে তিনি নামাজে আসবেন, হঠাৎ করে যদি তার ওয়াশরুমে যাওয়ার প্রবণতা চলে আসে, এখন বেচারা কী করবে? তা তো লেট হবেই।
আমি মুসল্লিদের উদ্দেশ্যে বলবো, এখানে যারা আমাদের দর্শক আছে, তাদের উদ্দেশ্যে বলবো, ইমাম যদি কখনো দু চার মিনিট লেট করে না, তারপরও তাকে প্রেশার না দেয়া,
তো আল্লাহ তো রহমতে বসে আছেন।
আমি বলি এখানে কারণটা আমি কি জন্য, যে আজকে আপনি প্রেশার দিবেন, কালকে সে অজুর মধ্যে ত্রুটি রেখেই চলে আসবে, তখন আপনার নামাজের অবস্থা কি হবে? তারপরে যদি তার প্রাকৃতিক হাজত যেটা আছে সেটা সুপরিপূর্ণভাবে সে না আদায় করে আসে, তো আপনার নামাজের মধ্যে কি হবে? নামাজটার মধ্যে তো অজু ভেঙে যেতে পারে বা কোনো প্রবলেম হতে পারে। তো এই দুই চার মিনিট উচিত মুসল্লিদের জেহেন রাখা যে আমি আল্লাহর ঘরে অবস্থান করছি, আজকে যদি এই দুই চার মিনিট অপেক্ষা করা অবস্থায় ইন্তেকাল করি তো মসজিদের মধ্যে নামাজরত অবস্থা আমার মৃত্যু হবে। তো এই বিষয়টা। আরেকটা বিষয় হলো, আমি ইমামদের যে উদ্দেশ্য বলবো যে আমাদের লেট না করা উচিত, প্রাকৃতিক হাজার অনেকের অবস্থা থাকে যে হ্যাঁ একবার কাজ থাকে যে এসে সব কাজ করা, কিন্তু ব্যতিক্রম কিন্তু ঘটে যেতে পারে। আগে থেকে সতর্কতা অবলম্বন করা, তৈরি থাকা, তখন একটা মানুষ মেনে নেবে যে হ্যাঁ সে তো আগে থেকে আছে, ইমার্জেন্সি কোনো প্রবলেম হয়ে গেছে। তো এই জন্য উভয় শ্রেণী মুসল্লিও গুরুত্বপূর্ণ বিষয়, তাকেও ইমামের প্রতি একটু মহাব্বতের নজর রাখা উচিত, পাশাপাশি ইমামকেও তার ইমামতের যে মসনদ এ অনুযায়ী দায়িত্বটা যে কত মহান এবং কতটা গুরুত্বপূর্ণ, সেই হিসাবে তাকে নিজের প্রতি সতর্কতা রাখতে হবে, মানুষদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য তাকে সেই কাজ থেকে বিরত থাকতে হবে।
এটা তো ইমামের গীবত গেল, আপনার কমিটির মধ্যে একজন আর আরেকজনের গীবত হয়ে যায়, মুসল্লিদের মধ্যে গীবত হয়ে যায়, নামাজ পড়তে একটু দেরি হলে দেরি করে আসলে তার গীবত শুরু হয়ে যায় ইত্যাদি। আসলে আমাদের সমাজটা এখন গীবতে পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের আসলে ইবাদতের যে স্বাদ, ইবাদতের যে নূর, সেই নূরগুলো এই গীবতের মাধ্যমে, গুনাহের মাধ্যমে নষ্ট হয়ে যায়, যার আসর আমরা দেখতে পাচ্ছি না। নামাজের কেন আসর হবে না? কেননা নামাজ তো সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজের আসর হচ্ছে না, রোজা রাখছি রোজার আসর হচ্ছে না, নফল ইবাদতের কোনো এর ই পাচ্ছি না, এত জিক্রুল্লাহ, এত দুরুদ শরীফ, তাসবিহ হাতে সবসময় থাকে, তারপরেও আমাদের এর কোনো কিছু বাহ্যিকভাবে আমরা উপলব্ধি পাচ্ছি না। এর কারণটা তো আসলে আমরা বুঝতেই পেরেছি যে গীবত মানুষের নেক আমলগুলো ধ্বংস করে দেয়, জ্বালিয়ে দেয়, যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়। যখন আপনি ইবাদত করলেন আর গীবতের কারণে তা নষ্ট হয়ে গেল, তখন ইবাদতের নূর তো আর থাকলো না। ইবাদত থেকে যে আপনার উপকৃত হওয়ার কথা ছিল, আপনার মধ্যে রুহানিয়াত আসার কথা ছিল, আপনার আরও বাহ্যিক পরিবর্তন হওয়া দরকার ছিল, সেই জিনিসগুলো আসলে আমাদের হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।
আমিন।
এটা অনেক বড় একটা গুনাহ, এই গুনাহ থেকে আমাদের বাঁচা উচিত। আর বিশেষ করে যারা মৃত হয়ে মৃত ব্যক্তির সমালোচনা করা থেকে আমরা বেঁচে থাকব, যারা ইন্তেকাল করেছেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই ইন্তেকাল করেছেন, তার বদ অভ্যাস থাকতে পারে। এখন এই বদ অভ্যাসের সাথে এখন আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহ তাআলার সান্নিধ্যে সে চলে গেছেন, এখন তার আমল আল্লাহ তাআলার দরবারে পেশ হবে। যদি আল্লাহ চাহে তাকে মাফ করে দেন, আপনার আমার তখন কিছু করার থাকবে? তার গীবত করে আমি জাহান্নামী হব আর সে গুনাহ করেও জান্নাতি হয়ে যাবে, হতে পারে এরকম? আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ চাইলে একজন বান্দাকে মাফ করে দিতে পারেন, তার রহমত অনেক বড়, দয়া অনেক বড়, যে কোনো ভাবে মাফ করে দিতে পারেন। সে আমরা জানি, কিতাবে পড়েছি 200 বছর গুনাহ করেছে বনী ইসরাইলের এক যুবক, মানুষ তার গুনাহের কারণে, তার আচরণের কারণে অতিষ্ঠ হয়ে ইন্তেকালের পর তারা খুশি হয়েছে এবং তার প্রতি ঘৃণা পোষণ এমন হয়েছে তার লাশটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। মনে ইসরায়েলের নবীর উপর আল্লাহ তার ওহি প্রেরণ হলো যে অমুক জায়গায় আমার এক প্রিয় বান্দা আছে, তাকে রক্ষা করুন, তাকে আপনি গোসল দিবেন, আপনি তার জানাজা পড়বেন, আপনি তাকে কবরে রাখবেন। যখন যাওয়া হলো তখন তার ব্যাপারে যখন জানলেন, তখন আরজি পেশ হলো তার দাঁড়িয়ে, ইয়া বারে ইলাহি, এর ব্যাপার তো এটা, এরকম কেন হলো? তার সামান্য নেকি ছিল, সে নেকিটা কিন্তু আমাদের কাছে সামান্য হলেও নেকিটা অনেক বড় ছিল। তাওরাতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক সে যখনই পড়ত তখন তাকে চুমু খেত, চোখে লাগাত, শ্রদ্ধা করত, ভক্তি করত, তাজিম করত, এই আমল আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়ে গেল। 200 বছরের তার নাফরমানি আল্লাহ তাআলা মাফ করে দিলেন, তাকে এত বড় সম্মান দান করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমরা কেউ জানি না যে আল্লাহ তাআলা কাকে কোন আমলের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। সেজন্য কারো গীবত, কারো পরনিন্দা এটা করাটা ঠিক হবে না। আমরা যারা করেছি আমরা তওবা করে নিই। মৃত ব্যক্তির করেছি এখন তার জন্য ইসালে সওয়াব করি নাকি, তার কবর জিয়ারত করি, তার নামে সদকা করে দেই, ইসালে সওয়াব করি, এবং জীবিত যদি কারো গীবত করে থাকে তাহলে তার কাছে মাপ চাই। হ্যাঁ, ডাইরেক্টলি গিয়ে আপনি মাপ চাইতে পারছেন না, তাহলে হিকমতান মানে হিকমতের সাথে গিয়ে বলুন যে ভাই আপনার সাথে কথাবার্তা বলেছি, কথাবার্তার মাঝে হয়তো আপনার কোনো দোষ ত্রুটি বয়ান করেছি, কোনো গীবত হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক ভুল হতে পারে আপনার কাছ থেকে, আপনার হক নষ্ট হতে পারে, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন। এভাবে বললেও তো
জি জি
মানে সর্বময় সকল কিছু বলে তার থেকে মাপ চেয়ে নেয়। আর যদি মনে করেন না স্পেসিফিক আমি এটা বলেই ক্ষমা চাবো, মদিনা মদিনা তার থেকে ক্ষমা চেয়ে নেন, ভাই আমি অমুক সময় আপনার এই ব্যাপারটা নিয়ে গীবত করেছিলাম, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন।
এখানে ওলামা কেরাম গীবতের বিষয়ে দুটো কল্পনা করেন, যে একটা হলো যে মনে করেন জায়েদ বকরের গীবত করেছে, এখন বকর যদি না জানে তখন জায়েদ নিজে নিজে তওবা করলে হয়ে যাবে।
আচ্ছা,
আর যদি আরেকটা কল এটাও আছে যে না, সে জানুক বা না জানুক তার থেকে ক্ষমা চেয়ে নেবে, তো এই জন্য বলা হয় সতর্কতা এটাই যে তার থেকে মাপ চেয়ে নেয়,
মাপ চেয়ে নেয়।
তো এটা তো, কারণ যদি সে দ্বিতীয় কল দ্বিতীয় উক্তিটি যদি হয়ে থাকে তখন তো আমরা ফেসে যাব। তো এই জন্য সার্বিকভাবে আপনি যেটা বললেন যে সকল কথা বলে যে ভাই জীবনে যত গুনাহ করেছি বা আপনার অপবাদ দিয়ে থাকি, গীবত করে থাকি, স্পষ্টত মনে নেই বা কিছু মনে আছে, তো সার্বিকভাবে আপনি আমাকে মাফ করে দেন, তো এইভাবে বলা আর কি।
মাপ চেয়ে মনে রাখবেন, মাপ চাওয়াতে সম্মান কমে না, সম্মান বাড়ে। আমরা যে কোনো সময় যে কোনো কাজ কারো কাছে মাপ চেয়ে নিই, ঈশ্বর আল্লাহ তাআলা সম্মান দেনেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা মহান রব তাআলা, জিল্লতি দেনেওয়ালা মহান রব তাআলা। কবর আখিরাতে কালকে আমাদের দিন আপনি যখন অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, নিজের আমল নামা যদি পড়ে শোনাতে হয়, এই গীবতের কারণে যদি কষ্ট হয়, কবরে যদি আমাদের সওয়াল ও জবাব ঠিক মতো না আসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলওয়া নসিব না হয়, তার চেয়ে ভালো না আমি দুনিয়াতেই একটু অপমানিত হয়ে যাই, দুনিয়াতেই মাপ চেয়ে নিই। আল্লাহ হেফাজত করুক। মনে রাখবেন গীবত থেকে আমাদের মুক্ত থাকা উচিত। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার কাছে কেউ যদি গীবত এসে করে, কারো দোষ বর্ণনা করে, বয়ান করে, অর্থাৎ কিছু দোষ বর্ণনা করার ক্ষেত্রে, যেমন ওস্তাদের কাছে, মা বাবার কাছে সন্তানের, অথবা ওস্তাদের কাছে ছাত্রের দোষ বয়ান করার ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে, যে সংশোধনের নিয়তে বলা, সেটা একটা আলাদা একটা টপিক রয়েছে। কিছু জায়েজ গীবত রয়েছে, তো ম্যাক্সিমামই না জায়েজ গীবত। তো কেউ যদি আপনার কাছে এসে বলল, এর কোনো ই নাই, আপনার কাছে শুধু শুধু এসে মানে কোনো কাজ বাজ নেই, শুধু গীবত হচ্ছে, তাহলে মনে রাখবেন হাদিসে কারিমার মধ্যে এসেছে, এর বিষয়বস্তু হচ্ছে যে অচিরেই সে আপনার গীবত অপরের নিকট করবে, অপরের নিকট, অপরের গীবত আপনার কাছে যেভাবে করেছে আপনার গীবতও সে অপরের নিকট করবে। এজন্য ওখানে স্টপ করে দেন, তাকে ওখানে স্টপ করে দেন, আমি গীবত শুনতে না। এজন্য আমির ইসনাদ বলেন আমরা গীবত করবো না, শুনবো না, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং এখন তো সোশ্যাল মিডিয়াতে গীবতের সরাসরি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে লেখনের মাধ্যমে, এমনকি ইশারার মাধ্যমে, চোখের ইশারাতে, মুখের ইতে, হাতের ইশারাতে গীবত হয়। গীবতের যদি মানে অবস্থা মানে অধ্যয়ন করে মনে হবে তাহলে কি করবে,
মানুষের কথা বলা বন্ধ হয়ে যাবে,
বন্ধ হয়ে যাবে।
জি,
আমি মাদানি কাফরা
শুনেছিলাম, ইশারায় গীবত হয়।
জি,
অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গীবত,
কাপড়ের গীবত, গাড়ির গীবত, বাড়ির গীবত,
জি
প্রত্যেকটা বিষয়ের গীবত রয়েছে। আমি আমরা মাদানি কাফরা সফর করেছিলাম এক জায়গাতে, তো সেখানে মাগরিবের নামাজের পরে বয়ান ছিল, টপিক ছিল গীবতের উপরে। এখন বয়ান করে যখন বের হলাম আপনার চায়ের দোকানে, এখন আমাকে অনেক মুরব্বীরা ধরলো, যে হুজুর যে বয়ান করছেন আমাদের কথা বলার তো কোনো অপশন নাই, কেমনে কথা বলবো। আসলেই আমাদের সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে, চায়ের দোকান বলুন, আড্ডা বলুন, মসজিদের কথাই আমরা শুরু করছিলাম, পবিত্র ঘর, আল্লাহ তাআলার পবিত্র ঘর, মসজিদে বসে আমরা গীবত করছি, অন্য কথা তো বাদ। আচ্ছা, সন্তানের গীবত মা বাবা করে, আবার মা বাবার গীবত সন্তান করে, ছোট সন্তানের গীবত মা বাবা করে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমিন।
অনেকে এই বিষয়টা বলতে পারে যে তো ভাই তো কদমে কদমে গুনা, কদমে কদমে, তাই বুঝতে হবে এটা হলো শেষ জামানা, কিয়ামতের খুব নিকটের সময়। এ সময় তো আমল তো দূরের কথা, ইমানকে টিকিয়ে রাখা কঠিন। হাদিসে পাকের মধ্যে বিভিন্ন হাদিসের বিষয়বস্তু যে আপনি বলছেন ভাই কদমে কদমে গুনা, হ্যাঁ কদমে কদমে গুনা হবে, আর ইমানকে টিকিয়ে রাখা কঠিন, আমল তো দূরের কথা। তো সেই সময়ের মধ্যে যারা গুনা থেকে বাঁচতে পারবে, একটি সুন্নতের উপর আমল করতে পারবে, শত শহীদ সওয়াব পাবে। তো এই সময়টা যত কঠিন, এই কঠিন সময়ের মধ্যে যে গুনা থেকে বেঁচে থেকে আমল করতে পারবে, তার ফজিলত আল্লাহ তাআলা তত তাকে দান করবেন। তো এই জন্য গুনা থেকে বাঁচারও যদি কেউ মন মানসিকতা রাখে যে যত ধরনের গুনা আছে তা থেকে আমি বাঁচবো, সে অটোমেটিক অনেক বেশি পরহেজগার হবে এবং অনেক বেশি নেকির ভান্ডার অর্জন করতে পারবে।
সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। আসলে টপিকটা এমন অনেক বড় টপিক, গীবত নিয়ে আলোচনা করলে হয়তো আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা কিছু না, আরও অনেক আলোচনা করা যাবে, এক একটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আলোচনা করা হয়, ডিফাইন করা হয়, তাহলে অনেক আলোচনা রয়েছে। যাই হোক, আমরা সংক্ষিপ্ত একটু হিংস দিয়ে দিলাম যাতে করে দর্শক শ্রোতা আমাদের জন্য এগুলো কাজে আসে এবং আমরা গীবত থেকে বাঁচতে পারি। নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা, যারাই সাথে রয়েছেন এখন পাক্কা অন্তরে নিয়ত করুন, ইনশাআল্লাহ আমি গীবত করব না আর গীবত শুনবো না। গীবতের প্রচলন মহিলাদের মধ্যে বেশি হয়ে থাকে, আমাদের দর্শক অনেকই মহিলারা রয়েছেন হয়তো এই মুহূর্তে, তো আপনাদের খিদমতে আরজ করব যে আপনারা অন্ততপক্ষে 5 জন মহিলা একত্রিত হলে তার স্বামীর কথা, তার স্বামীর কথা, তার স্বামীর কথা গীবত হয়ে যায়, তার শ্বশুর শাশুড়ির কথা, তার ননদের কথা, তমুকের কথা, তো এই দোষ ত্রুটি আপনি হেসে হেসে বলছেন, এটা হেসে হেসেই গীবত হচ্ছে, গুনাহ হচ্ছে। তো সম্ভব হলে এই এরকমের আড্ডা ত্যাগ করুন, আর না হলে চুপ থাকুন, খামোশ থাকুন, আর অন্যদের কথাও বলা দরকার নেই, তাকে চুপ করিয়ে দিন, ভাই এই সাবজেক্টটা বলিয়েন না, আমরা নেকির কথা বলি, অমুকের ঘরের কথা বলে কী ফায়দা, শাশুড়ি তাকে ভালোবাসে না, শাশুড়ি তাকে জ্বালায়, ননদ জ্বালায়, স্বামী ঠিকমতো তাকে ভরণ পোষণ দিচ্ছে না, এগুলো এগুলো তো গীবতই যদি এগুলো তাদের মধ্যে থাকে। তো উদাহরণ কতগুলো দিব, দিলে আরও টাইম লেগে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা চেষ্টা করি গীবত থেকে বাঁচার, আল্লাহ আসানি করবেন ইনশাআল্লাহ তাআলা। পাগড়ি পরিধান করার ব্যাপারে আমিল সুন্নাত খুবই বলেছিলেন, আসলে আমাদের সমাজের মধ্যে কথা প্রচলন রয়েছে যে যারা হাফিজ, কোরআনে হাফিজ হয় তাদেরকেই কি আপনার ওই দস্তারবন্দি আমরা বলি, পাগড়ি পরিধান করিয়ে দেয়া হয়। এ ছোটকাল থেকে আমরা এটাই জেনে আসছি, কিন্তু আর ওলামা ইকরাম, মুফতিন ইকরাম তারা পাগড়ি পরিধান করেন, তাও নামাজের সময়, কিন্তু সব সময় যে আমরা এই আমিরুল সুন্নাত আমাদেরকে সবসময় পাগড়ি পর উৎসাহ প্রদান করে, এখন আমাদের কিন্তু লেবাসের একটা অংশ হয়ে গেছে পাগড়ি শরীফ, আমরা যেখানে কোথাও গেলে লেবাসের সাথে পাগড়িও পরিধান করি।
জি,
তো কি বলবেন এ ব্যাপারে?
পাগড়ি এটা সর্বদাই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার একটা মাধ্যম, অনেক বেশি সওয়াব অর্জনের মাধ্যম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা। কে যদি পাগড়ি না পরে সে গুনাগার হবে না, কিন্তু এর ফজিলতের দিকে যদি কেউ তাকায়, এবার ইসলামিক ইতিহাস যদি কেউ অধ্যয়ন করে, দেখবে যে পূর্বের জামানার মধ্যে পাগড়ি না পরাটাকে অপছন্দ করতো, যে পাগড়ি ছাড়া ইসলামিক ইতিহাস
তাজ বলা হয়েছে।
ইসলামিক ইতিহাস যদি দেখা যায় যে পূর্বে যে চোর ডাকাত যে যারা চুরি করতো, ডাকাতি করতো, তারাও এই পোশাককে পরে থাকতো, মানে মুসলমানদের পোশাক হিসাবে এটা এত প্রসিদ্ধ ছিল। আচ্ছা, আর আপনি যে কথাটা দেখে ইঙ্গিত করলেন, এটা হলো আরবদের তাজ বলা হয়েছে, যে এইটা যদি কেউ নামিয়ে ফেলে তাদের সম্মান ইজ্জত ভুলুণ্ঠিত হওয়ার পথে চলে যাবে। আজকে আমরা দেখছি সেটা, আলহামদুলিল্লাহ আমির আল সুন্নাত, জি আমির আল সুন্নাত ছোট ছোট বাচ্চাদের মধ্যে
এটা মৃত সুন্নাতকে জীবিত করার একটা, পাগড়ি শরীফ তো
বিলুপ্ত
বিলুপ্ত
বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, ওলামায়ে কেরাম বলেন, হাফেজে কোরআন বলেন, দস্তরবন্দির সময় তো পড়ানো হয়, বাকি টাইমের মধ্যে পাগড়ি পরার প্রচলন যেন উঠেই যাচ্ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল সুন্নাত এই সকলের জেহেনের মধ্যে এটা দিয়ে দিয়েছে, বাস পোশাকের অংশ মনে করে নাও,
জি
ফজিলত তো এটা পৃথক বিষয়, পোশাকের অংশ মনে করে নাও। এবং আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এখন পাগড়ি পরার কারণে এমন হয়েছে যে পাগড়ি না পড়লে আনইজি ফিল হয়,
আনইজি ফিল। এবং দাওয়াত ইসলামের মাদারিস যেগুলো রয়েছে, যে ইউনিফর্ম,
জি
মাদারিস গুলোর ইউনিফর্ম হচ্ছে আমাদের সাদা পোশাক,
সাদা পোশাক, সাদা পাগড়ি।
তো আমির সুন্নাত এই কথাই বলেছিলেন যে ছাত্রদের ব্যাপারে,
জি
যে ক্লাসে তো আসলেন ইউনিফর্ম পরে, এখানে নাইলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না, অথবা শাস্তি পেতে হতে পারে, সেজন্য আপনি এটা পরে আসলেন। তো ভাই ইউনিফর্ম হলে কি হবে, এটা সুন্নতে রসুল এটা,
জি।
আর যেভাবে ক্লাসে আপনার এটা সুন্নত, বাইরেও তো সুন্নত,
এটা আটটা থেকে একটা বা ক্লাসের মধ্যে এটা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়নের জন্য এটা একটা
তাকিদ দেওয়ার জন্য করা হচ্ছে, ট্রেনিং,
ট্রেনিং স্বরূপ আমাদের, যে আমরা কিভাবে এত ঘন্টা অভ্যস্ত থাকবো। তো এই 5 ঘন্টা 6 ঘন্টা যদি নিজে অজান্তেই মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও
ইউনিফর্ম
পড়তে পারি,
ফলো করা,
তো বাইরে যখন আমি যতটুকু পড়বো তো সেটা তো হবে আমার প্রকৃত রিয়েলিটি, হ্যাঁ, প্রকৃত আমার নবীর ভালোবাসা, সুন্নতের প্রতি ভালোবাসা, ঠিক না? তো এই হিসাবে পড়া। আর পাগড়ির যে ফজিলতের মধ্যে এসেছে যে যারা পাগড়ি একেবারেই পরে না তাদের কথা তাদের জন্য বলবো যে অন্তত পক্ষে আপনি জুমার মধ্যে পড়েন, পরে অভ্যস্ত
অভ্যস্ত হয়ে
তো জুমার
মধ্যে অনেকে পড়তে পারে না,
জি জি,
অনেকে
অনেকে পড়তে পারে না, বাঁধতে পারে না। তা আমির হোসেন তার ঘটনা বলেছিল যে প্রথমে যেমন পাগড়ি পড়তো তো বাঁধতে পারতো না, তো কোনো এক খতিবের খতিব সাহেবের কাছে গিয়ে পাগড়ি বাঁধাই করে নিয়ে আসতো, একটা পাগড়ি কয়েকদিনও বেঁধে রাখতো,
এবার শক্ত টুপির উপরে,
জি জি, শক্ত টুপির উপরে বলেছে। তো আসলে আগ্রহ নবীর মহাব্বত যদি থাকে তাহলে উপায় হয়ে যায়। তো দেখেন জুমার দিনে শুধু পাগড়ি পরা একটা ফজিলত বলে, যে ব্যক্তি পাগড়ি পরে জুমা আদায় করলো, একটা জুমা আদায় করা, এটা যেন সে 70টা জুমা পাগড়ি পরে আদায় করা সে ফজিলত পেয়ে গেল। আর পাগড়িবিহীন নামাজ পড়া থেকে পাগড়ি পরে নামাজ পড়া উত্তম। এবং আরও অনেক ফজিলত বর্ণিত রয়েছে, আর নিয়মিত পাগড়ি পরা এটা সব সময় মস্তিষ্কের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এবং এই ভালো এটা আমাদের কথা না, এখন যারা সায়েন্স এর গবেষণা অনুযায়ী এটা এই যে জুলফি, পাগড়ি, এগুলির ফজিলত পাওয়াই যাচ্ছে। তো আল্লাহ পাক আমাদেরকে পাগড়ি পরে সবসময় থাকার তৌফিক দান করুক,
আমিন।
আর এই ফজিলতের বিষয়ে পড়া দরকার, যখন ফজিলতের বিষয়ে পড়তে থাকবো তখন দেখা যাবে যে এর প্রতি আমাদের আগ্রহ বৃদ্ধি পাবে, আর আমরা এই সুন্নতটি সবসময় পড়ে রাখার, কিছু সময় ছাড়া পড়ে থাকার যতবার আমাদের জাগ্রত হবে এবং পড়তে সক্ষম হব।
জি জি, কেউ ইসলাম গ্রহণ করতে চাইলে আমাদের করণীয় কি? আমরা অনেক সময় দেখা যায় যে আমাকে বললো, তখন আমি তাকে ই করি যে অমুক হুজুরের কাছে গিয়েই পড়াতে হবে, অথবা অমুক তারিখে আমাদের বাৎসরিক মাহফিল রয়েছে, সেখানে কি সেখানে বড় হুজুর আসবে, প্রখ্যাত ওয়েজিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আসবেন, তার কাছে কি হবে আপনার করাতে হবে, কালিমা পড়াতে হবে, এরপরে আপনার আচ্ছা একটু ভিডিও বানিয়ে নিই, ক্যামেরা রেডি করো, এই যে অপেক্ষা, এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনার কিছু বিষয়বস্তু আপনি বলেছেন।
তো এই বিষয়গুলো আসলে অনেকটাই জটিল, অনেকটাই কঠিন, বাস যদি আমরা বুঝে যাই, আজকে যারা অনুষ্ঠান দেখবো আশা করি তাদেরও বিষয়টা ক্লিয়ার হবে। মনে রাখতে হবে যে যখনই কোনো ব্যক্তি বলবে যে আমি আমার কুফর মাজহাব, কুফরি আকিদা বিশ্বাস ছেড়ে আমি ইসলাম কবুল করতে চাই, আপনাদের ধর্ম গ্রহণ করতে চাই, তো ওই মুসলমান এর দায়িত্ব হবে সাথে সাথেই তাকে কালিমা পড়ানো এবং তাকে পিছনের মাজহাব থেকে তওবা করা,
তওবা করা, এখানে মানে ইমাম সাহেবের আর
না কোনো হুজুরের প্রয়োজন, না সাহেব না খতিব সাহেব না কোনো মিডিয়া না কোনো পীর সাহেব না জুমা
সাথে
না কোনো দিন সাথে সাথে। এবং বলা হয়েছে যে তাকে যদি প্রশ্ন করা, ভাই চিন্তা ভাবনা করেছেন তো, ভাই আপনার কোনো সমস্যা নাই তো, ভাই আপনার সব কিছু ঠিক আছে, বাসায় গিয়ে বলে আসছেন, কোনো ধরনের প্রবলেম হবে না তো, এই ধরনের কথা বলার মধ্যে যেই সময়টুকু তাকে লেট করানো হয়, ওলামায়ে কেরাম বলেন সেটার জন্য এই ব্যক্তিকে তওবা করতে হবে।
ও
কেন? সে কুফর মাযহাবের মধ্যে অটল থাকার সে সময়টুকু সে করে দিয়েছে, তাৎক্ষণিক সে বলবে ভাই আমি ইসলাম কবুল করতে চাই, তাকে বলতে হবে ভাই তওবা করেন, বলেন যে আমি পিসের মাযহাব থেকে তওবা করলাম, কালিমা পড়ছি এবং কালিমাটার অর্থটাও বলে দেয়া, হ্যাঁ এভাবে সে সাক্ষ্য দিয়ে নেবে, সে আরবি নাও বলতে পারে, সে মুখে মুখে স্বীকৃতি দিয়ে দিবে, তো এইভাবে সে ইসলামে প্রবেশ করবে। হ্যাঁ, করানোর পরে আমি যদি হয়ে থাকি সাধারণ মুসলমান, আমার যদি সেটার মধ্যে একটা আত্মতৃপ্তি না হয়, তখন আপনি কি করেন, হুজুর আমি তাকে তো এইভাবে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে ফেলেছি, হুজুর আপনি তাকে আরেকটু নসিহত করে, হ্যাঁ তাকে এটার মধ্যে এটার মধ্যে মজবুতি এনে দেন, ঠিক আছে, তো সে আবার করে দিল, নামাজের ওয়াক্ত হলে নামাজের মাসআলা মাসাল বলে তাকে নামাজের দিকে ধাবিত করে দিল, তো এইভাবে করা। তো আমির আলোচনা এই বিষয়ে অনেক ডিটেলস আলোচনা করেছেন যে অনেক সময় হ্যাঁ এমন হয়, যেমন আমাদের উপস্থিত ক্ষেত্রেই ভিডিও চলছে, মাদানী চ্যানেলে কোনো অনুষ্ঠান হচ্ছে, সে দেখেই সেখানে আগ্রহ সৃষ্টি হলো, তখন ক্যামেরা তো সব কিছু রেডি,
হতে পারে সামান্য সময় আপনি দিয়েছেন, এটা হুকুম যে ওলামা কেরাম দিয়েছেন এর পিছনে কারণ তো থাকবে না, হতে পারে আপনি সামান্য সময় যে দিয়েছেন এই সময়টুকুনে তার আপনার যে ইচ্ছাটা পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন কেন হলো, আপনি টাইম দিয়েছেন বিদায়
অবকাশ দিয়েছেন,
আমাদের কল সেন্টারে আলহামদুলিল্লাহ কিছুদিন পূর্বেও আপনার মুসলমান হয়েছে, তো কল সেন্টারে বলে মানে বলে দেয়, আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি কল সেন্টারে,
জি জি,
স্থানীয় ভাইদেরকে যে যদি কেউ এরকম কেউ কল করে তো সাথে সাথে আপনারা যারাই আছেন কাউকে ডাকানোর দরকার নেই, আশেপাশে আমার মোবাইল থাকে অনেকে,
জি জি,
আমরাও অনেক সময় থাকি স্টুডিওর কাছাকাছি, তাই আমাদেরকেও ডাকার দরকার নেই, আপনি কলে রেখেই তাকে সাথে সাথে তওবা করাবেন,
জি
কালিমা শরীফ পড়াবেন, তো এটা কি আমাদের আমিনুল সুন্নাতের মানে ফরমান এবং এটাই ইসলামী সিস্টেম শরীয়তের হুকুম, এটা আমাদের পালন করতে হবে, কারোর জন্য অপেক্ষা করা
পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে এভাবে ক্লিয়ার বক্তব্য শুনিনি, আমার আমার জীবনে আমি শুনিনি, কিন্তু আমির আল্লাহ সুন্নাতের প্রতি আল্লাহ তাআলা কোটি কোটি দয়া করুক, যে তার মাধ্যমে যে কতটা এই যে সূক্ষ্ম মাসআলা
জীবন ঘনিষ্ঠ মাসআলা এটা। এবং আরেকটা জিনিস আমির সুন্নাত খুব সুন্দরভাবে বলেছেন, নিগরানি সূরা বলেছেন যে আচ্ছা মুসলমান হয়ে গেছে একা একা, এখন তাকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাকে তো মিডিয়াতে আসতে হবে না,
জি জি জি,
আবার অনেক জায়গায় দেখবেন যে মেহফিলের খোরাক হয় তিনি,
জি
মানে এখন
একটা মাহফিলের মধ্যে একজন মুসলমান হলে সেটা মানুষ দেখে
এবং একটা স্মরণ রাখে, এখন মুসলমান তো আগে হয়ে গেছে, এখন তাকে এভাবে বলা এবং ই করা যে এখন মুসলমান হবে, এটাও এরকম হচ্ছে, আপনার বিভিন্ন ইউটিউবার থাকতে পারে অথবা সোশ্যাল মিডিয়ায় লাইভ দেওয়ার জন্য আগে আগে তো মুসলমান হয়ে গেছে, এখন তাকে আবার বলানো যে আমি এখন মুসলমান হচ্ছি, আবার কালিমা পড়ানো, এই ব্যাপারে আমার সুন্নাত খুব নিষেধাজ্ঞা এবং ই করেছেন যে এটা করাই যাবে না, এটা এটা তো একদম ঝু মানে মিথ্যা,
এইগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে কুফরি পর্যায়ে যে বান্দা এইসব ব্যবস্থা করে তো পড়ে যায়, পাশাপাশি যে মুসলমান হয়েছে তারও আবার পুনরায় ইমান চলে যাওয়ার মতো ব্যবস্থা হয়ে যেতে পারে।
দাওয়া তো দিব, ইমান আনয়নের জন্য দাওয়াত দিব, ইসলাম শান্তির ধর্ম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যা ধর্ম নিয়ে সে থাকবে, কিন্তু কেউ যদি চায় ইসলাম ধর্মে গ্রহণ করবে ওয়েলকাম, মানুষ এখন অসংখ্য ভিন্ন মাযহাব থেকে ভিন্ন ধর্ম থেকে মুসলমান হচ্ছে আলহামদুলিল্লাহ, যেহেতু ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, একমাত্র শান্তির পথ এবং মত হচ্ছে ইসলাম, জান্নাত লাভের মাধ্যম হচ্ছে ইসলাম, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার মাধ্যম হচ্ছে ইসলাম, তো সেজন্য আমরা মাদ্রাসার মাধ্যমে দাওয়াত দিব অমুসলিমদেরকে যে আপনারাও ইসলামের পথে এসে ইসলামকে রিসার্চ করুন, ইসলামকে মেনে চলুন, ইসলামকে মুসলিম হয়ে যান এবং দাওয়াত ইসলামের সাথে সঙ্গী হয়ে। এবং একটা জিনিস আরেকটা জিনিস বলবো যে আখিরাতকে গুছানোর জন্য যারা মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে বিশেষ করে দেখা যায় যে তাদের আর্থিক সংকটের মধ্যে পড়ে যায় অনেকে। তো আর্থিক সংকটের মধ্যে পড়ে যায় প্রায় আমাদের ফয়জানে মদিনার গেটের সামনেও আসে অনেকে, তো বলে এই অবস্থা। তো আমি একজনকে বললাম যে আচ্ছা, আপনি যখন অমুসলিম ছিলেন, আল্লাহ নাফরমানি করেছেন, এক আল্লাহর ইবাদত না করে অন্য মাবুদ ইবাদত করেছেন, মিথ্যা মাহবুদ ইবাদত করেছেন, তখন আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করেছেন, আর এখন আপনি আল্লাহ তাআলার সান্নিধ্যে এসেছেন, আল্লাহ তাআলাকে এক
বাধ্য
মানছেন,
হয়েছে
বাধ্য হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছেন, কালিমা তাইয়্যিবা পাঠ করেছেন,
মনোনীত ধর্ম ইসলামকে
কবুল করেছেন, এখন কি আপনি না খেয়ে থাকবেন নাকি?
জি,
এটা তো মানুষের কাছে হাত পাতার তো কোনো প্রশ্নই আসে না,
আসে না।
আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে, এবং এগুলোকে আমরা অনেক সময় দেখা যায় অনেকে একটা ব্যবসায়িক, আমি যতদূর এরকম শুনেছিলাম যে অনেক সময় ব্যবসায়িক মাইন্ড হিসাবে নেয় বিভিন্ন জায়গায়, মানে নতুন নতুন ভাবে আবার ওখানে গিয়ে ইসলামের কথা বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আবার ওখানে একটা বিশাল টাকা পয়সার অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, কারণ মানুষ দান করে থাকে। তো এই ধরনের কর্মকাণ্ড তো বেঁচে থাকি, আল্লাহ তাআলাকে ভয় করি আমরা, এবং আল্লাহ তাআলার উপরে আমরা ভরসা রাখি, ইনশা আল্লাহ তাআলা আল্লাহ চাহে তো আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদি রাসূলুল্লাহ। বাবুর্সিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমির সুন বলেছিলেন, যারা বাবুর্সি খানা পাকায়,
জি,
সেফ যাদেরকে বলা হয়। তো খানা পাকাতে গেলে, যেমন বিয়ের খানা পাকাতে গেল, অথবা কারো কুলখানির খাবার পাকাতে গেল, অথবা কোনো দিবসের খাবার পাকাতে গেল, অথবা খানা পাকাচ্ছে ঘরের মধ্যে, এর টেস্ট দেখতে হয়, লবণ হলো কি না, সব কিছু হলো কি না। তো এখন আমরা যেটা দেখি সমাজের মধ্যে, দেখা যায় যে বাবুর্চি সাহেব আসছে খাবার পাকাতে, এখন প্লেটে করে উঠিয়ে তিন চারজনকে অথবা অনেককে খাবার খাওয়ানো শুরু করে দেবে, ভাই দেখেন কেমন হয়েছে, কেমন হয়েছে, এই একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে রমজান মাসেও খাবার পাকানো হয়, সেক্ষেত্রেও কি একটা টেস্ট দেখার, লবণ না হলো কি হলো না দেখার একটা ব্যবস্থা করতে হয়। তো সেজন্য আমরা শুধু কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল দিয়েছেন এ ব্যাপারে।
জি, এটা তো বিষয়টা এমন যে বাবুর্চি যে বাজারে কাজ করে, আসলে এটা বাবুর্চিদের জন্য মাদানী ফুল, আমাদের জন্য মাদানী ফুল। প্রত্যেকটা কাজ যে যেটাই করবে সেটার মধ্যে একটা এখতিয়ার নিয়ে নেয়া, যেমন আপনার বাবুর্চি যদি বলে নেয় যে আমি এখানে খাবার ভালো করার জন্য আমাকে এইভাবে টেস্ট দেখতে হবে, অনেক সময় দেখা যায় গোস্তের একটা টুকরা দেখায় যথেষ্ট না,
আরও দেখতে হয়,
আরও দেখতে হয়। আর দ্বিতীয়ত যে দেখা যায় যে ড্যাগের মধ্যে যে পাকানো হয়, উপরের দেখতে হয়, নিচের দেখতে হয়, এভাবে দেখতে হয়, বা অনেক সময় নিজেরটাই পরিপূর্ণ মনে না করে অনেক সময় দেখা যায় যে নিজে যার অনুষ্ঠানে পাকাচ্ছি তাদের মধ্যে কাউকে দেওয়া হয়। তো সর্বোপরি যে বিষয়টা, এটা অনুমতি নিয়ে নেয়া। আর কিছু জায়গার মধ্যে ওরফ আছে যে এখানে বাবুর্চি তার পাকানো সুস্বাদু করার জন্য সে টেস্ট দেখতেই পারে, যতটুকু খেলে তার হয় ততটুকু খাওয়ার অনুমতি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রটা আলাদা, বাকি এহতিয়াত এবং তাকও এটাই যে অনুমতি নিয়ে নেয়া। আর দ্বিতীয় বিষয় হলো যে রমজানের যে বিষয়টা, রমজানের বিষয়ের মধ্যে ঘরে হোক, ঘরের বাইরে হোক, বাবুর্চি হোক বা ঘরের ইসলামী বোন হোক, প্রত্যেকের জন্য এটা যদি এমন মনে হয় যে যদি এটা আমি সঠিকভাবে লবণ না দেখি বা স্বাদ না চেক করি, তাহলে আমার যে মালিক আছে বা আমার ঘরের যে আমার কর্তা আছে, তো তার দ্বারা আমাকে নির্যাতিত হতে হবে, কষ্টে পড়তে হবে, অপমানিত হতে হবে বা স্বাভাবিকভাবেই কষ্টে পড়তে হবে। তো তার জন্য এই স্বাদ দেখার অনুমতি রয়েছে, তাও কি জিহবা দিয়ে, তো দেখার সাথে সাথে, কারণ জিহবার মধ্যে কোনো কিছু পলে টেস্ট অনুভব হয়, তো দেখার পরে সেটা ফেলে দেয়া, কুলি করে ফেলে দেয়া এভাবে। আর যদি ওই ধরনের কোনো আতঙ্ক না থাকে, তাহলে যখনই রোজা থাকে না তখনই যা পাকানো হয় সেই বিষয়ে পরিমাপটা জেনে নেয়া, যে এতটুক পানির মধ্যে এই বিষয়ের এই জিনিসগুলো দিতে হয়, বা এই পরিমাণ আটার মধ্যে, এই পরিমাণ চালের মধ্যে এইভাবে দিতে হয়, তো এটা নির্ধারণ করে নেয়া। তখন কি হবে যে আল্লাহ চাহে তো হয়তো কিছুটা প্রবলেম হবে, একদিন দুই দিন তিন দিন এভাবে হতে হতে দেখা যায় একটা মানুষের অভিজ্ঞতা হয়ে গেলে তখন আপনার আর কোনো প্রবলেম হয় না।
জি,
তো সার্বিকভাবে এগুলো খেয়াল রাখা,
খেয়াল রাখা উচিত। মাশাআল্লাহ, ঘরে যারা পাকায় তারাও এ ধরনের খেয়াল রাখবে।
জি,
সমাজ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কিছু কল আমাদের সাথে রয়েছে যেগুলো দর্শক শ্রোতাদের কাছ থেকে এসেছে, তারা অভিমত পেশ করেছেন কিছু। আসুন আমরা কিছু কল শ্রবণ করে নিই। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আলামিন আত্তারি, আমার বাড়ি নিফামারি। মাশাআল্লাহ, মাদানি চ্যানেল বাংলার অনুষ্ঠান ইলমু হিকমতের বাণী, আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি অনেক সুন্দর, খুব ভালো লাগে দেখতে। এই অনুষ্ঠান থেকে অনেক ইলমের জন্য অর্জন হয়। মাদানি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন।
ধন্যবাদ আপনাকে। নেক্সট কল।
আমার নাম ফাহিম, আমি সীতাকুণ্ডকে বলছি, আজকে অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে, আপনাদের অনেক ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি হাফেজ হতে চাই।
কি হতে চাই?
হাফেজ হতে চাই।
আল্লাহ আল্লাহ পাক আপনাকে বাআমল আলেম দ্বীন কোরআনে হাফিজ মুফতি ইসলাম বানাক।
আমিন।
মোবাল্লিগে দাওয়াত ইসলামী বানাক। আমিন। নেক্সট কল।
আমার নাম শফিকুল ইসলাম, ফরিদপুর থেকে। আমি এখন অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানটি আমাদের কাছে অনেক ভালো লাগে, এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আমাদের জন্য দোয়া করবে।
জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ মাহমুদ, আমি ঢাকা থেকে বলছি, আজকে অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে, আপনাদের অনেক ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করুন।
আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। নেক্সট কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ তারেক আত্তারি, আমি রাজশাহী থেকে বলছি, আজকে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী খুব ভালো লাগতেছে, শুকরিয়া মাদানী চ্যানেলের আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। হুজুর, আপনারা আমার জন্য দোয়া করবেন।
যারাই আমাদেরকে কল করেছেন, অভিমত পেশ করেছেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমান ও আফিয়াত নসিব করুন। আমিন। আমরা একটা আলোচনায় যাচ্ছি। সবাই আমরা লেবাস কাপড় চোপড় পরিধান করেই থাকি আর করতেই হবে, শত ঢাকার জন্য ইসলামী শরিয়াতের বিধান রয়েছে। বিশেষ করে টেইলার্স যারা রয়েছে, যারা কাপড় চোপড় বানিয়ে থাকে, এখন বিভিন্ন জায়গায় মহিলা টেইলার্স তো মহিলাদের কাপড় চোপড় বানায়, এখন রয়েছে, এখন এটা তো এখন উত্তম একটা পদ্ধতি। কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই, অনেক জায়গায় দেখা যায় যে পুরুষরাও কি মহিলাদের
পোশাক
বানিয়ে থাকেন। সেক্ষেত্রে সতর্কতামূলক অনেক জিনিস কিন্তু করা দরকার, কি বলেন?
আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন।
আমিন।
কারণ লজ্জাশীলতাই পারে আমাদের প্রকৃত ইসলামের উপর আমল করাতে। আর লজ্জা যত কমতে থাকবে তখন আমাদের দ্বারা যে কোনো কিছু করাই সম্ভব হয়ে পড়ে, সম্ভব হয়ে যায় অবৈধ কাজের ক্ষেত্র। তো এটাই স্বাভাবিক যে পুরুষ পুরুষের কাছে যাবে পোশাক শিলাতে, আর মহিলা মহিলার কাছে যাবে। কিন্তু নর্মালি মহিলা টেইলার্স অত ব্যাপক হয়নি, ইদানিং কিছু দেখা যায় যে মহিলারা তাদের বাড়ির মধ্যেও দেখা যায় এবং এখন
শহরের
অঞ্চলের মধ্যেও দোকান দেওয়া হচ্ছে মহিলা টেইলার্স, লেডিস টেইলার্স এভাবে,
অথবা ঘরের মধ্যেও দেখা যায় অনেকে।
আমি সেটাই বললাম যে ঘরের মধ্যে করে থাকে, যে একটা গ্রামের মধ্যে দু চারজন করে এটা প্রসিদ্ধ হয়ে যায়, তো দেখা যায় গ্রামের মেয়েরা তার কাছে কাপড় বানিয়ে থাকে। তো সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই, এবং মহিলাদের যে একটা বেকারত্ব যে একটা অবস্থা সেটা দূর হওয়ার একটা অন্যতম
মাধ্যম,
এবং হালাল
কাজগুলো শেখাও উচিত,
শেখাও উচিত। জি,
নিজের কাজ তো কমসে কম করতে পারবে।
প্রত্যেকটা মেয়েকে বিয়ে দেওয়ার পূর্বে তো এটা আছে
হাতের কাজ,
ইসলামের মধ্যে যে হাতের কাজ, ঘরোয়া কাজ, এগুলো শিক্ষা দেয়া প্রয়োজনীয় শিক্ষা, ওইটা ওই শিক্ষা দেয়া যেটা তার সন্তানকেও সে শিখাতে পারবে। এটা তো সেই হিসাবে দেখা যায় যে আমাদের যে টেইলার্সগুলো আছে, তো সেগুলোর মধ্যে আমাদের সতর্কতা অবলম্বন করা, আর যতটুকু সম্ভব লেডিসদের উচিত, মহিলাদের উচিত মহিলা টেইলার্সের কাছে যাওয়া। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কিছু অজুহাতে মানুষ ক্রস করে লাইন, যে মহিলা ভালো বানাতে পারে না,
সেলাই ভালো না।
জি, তো
ঠিকমতো হচ্ছে না,
কে পারে, অমুক টেইলার্স পারে, সে পুরুষ। তো এইভাবে দেখা যায় অজুহাতে, যদি কখনো অজুহাতে যেতেই হয় তো আমরা বলবো যে, এবং মাদানী মুজাকা যে মাদানী ফুলের আলোকে বলছি যে, সেখানে একটা নির্ধারিত পোশাক নিয়ে যাওয়া, পর্দা সহকারে পোশাক নিয়ে যাওয়া, তাকে পোশাকটা দেখিয়ে দেওয়া এবং পোশাকের যে মাপ আছে, প্রত্যেকের কিন্তু পোশাকের মধ্যে এমন কিছু পোশাক থাকে যেটা সে কমফোর্টেবল ফিল করে, আরাম অনুভব করে এবং তার কাছে তার পোশাকের মাপটা ঠিক আছে, এমন পোশাকটা নিয়ে যাওয়া। নিয়ে যাওয়া হলে তখন কি হবে, ওই টেলার সেই পোশাক থেকেই মাপ নিয়ে নেবে। তো এভাবে করা যায়। আর বাকি রইল যে কথাটা আমরা বলতে চাচ্ছি যে মহিলাদের শরীরের মধ্যে হাত লাগিয়ে মাপ নেয়া, তো মনে রাখতে হবে বেপর্দায় তো তাদের সামনে এভাবে যাওয়া সম্পূর্ণ গুনাহের কাজ। দ্বিতীয়ত, একটা পুরুষ অপরিচিত তার মুহরিম নয় যার সাথে তার পর্দা আছে, তার শরীরে হাত দিয়ে এবং মাপ নেওয়া এটা গুনাহের কাজ। এবং অনেক সময় দেখা যায় যে অনেক দীর্ঘমেয়াদি গুনাহ নয় বরং সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি থেকে শুরু করে সংসার ভেঙে যাওয়ার মতো আরও অনেক ধরনের কাজ সৃষ্টি হয়ে যায় এই ধরনের কাজে। তা আমাদের উচিত হবে যে আমরা আমাদের লেডিস টেইলার যেখানে আছে সেখানে যাওয়া,
খোঁজ করে
যাওয়া। আর এটা মনে রাখতে হবে যে সে ভালো পারে না এই অজুহাত দেয় আসলে ঠিক না। প্রয়োজন হলে আপনার সামনে বসে থাকেন, বসে থেকে দেখিয়ে দেন বা মডেল দেখিয়ে দেন, বা আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকে শিখেছেন, টেইলার্সকে দেখিয়ে দেন, ধরিয়ে দেন, এভাবে ছেড়ে তার কাছে যাওয়ার প্রয়োজন নেই। তো এভাবে আজকে যদি আপনি বসে তার থেকে সময় নিয়ে তার সামনে বসে শিখিয়ে দেন, পরবর্তীতে সে কী করবে এটার বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে, আর প্রবলেম হবে না। তো সর্বোপরি গুনাহ থেকে বাঁচার জন্য আমাদের কিছুটা তো কোরবানি দিতেই হবে। আমরা যদি লেডিস টেইলার্সের কাছে বেশি বেশি বানাতে দিই, তো বেশি বানাতে থাকলে তো তার এক্সপিরিয়েন্স বাড়বে, তার অভিজ্ঞতা বাড়বে। তো এভাবে কি করতে পারি আমরা সমাজের মধ্যে, এই যে একটা ফিতনা অপরিচিত মহিলার শরীরে হাত দেওয়া বা এভাবে কাজ করা গুনাহের পরিবেশটাকে আমরা চাইলেই দরজাটাকে বন্ধ করতে পারি।
আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদের। পেটের অসুখের কারণে যাদের ইন্তেকাল হয়ে যায় এটা তাদের জন্য অনেক বড় সুসংবাদ। আমিরুল সুন্নাত এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তার কাছে, তো জবাবে তিনি এটাই বলেছেন যে পেটের অসুস্থতার জন্য যারা ইন্তেকাল হয়ে যায় পেটে অসুখের কারণে, তারা শহীদি মর্যাদা পায়।
সুবহানাল্লাহ।
অনেকে ডায়রিয়াতে ইন্তেকাল হয়ে যায়, কলেরাতে ইন্তেকাল হয়ে যায়, অথবা পেটের অসুস্থতার কারণে, দীর্ঘমেয়াদি অসুস্থতার কারণে আস্তে আস্তে করে ধুকে ধুকে তার ইন্তেকাল হয়ে যায়। তো এই ধরনের ব্যক্তিদের কি হয় আপনার শহীদি মর্যাদা বলা হয়েছে।
তো এখন কেউ যদি বৃদ্ধ বাবা মা পেটের ব্যথা শুরু হয়, সন্তান শুরু হয়, তো তারা কি সেই সৌভাগ্যের জন্যই তাদেরকে ধাবিত করে দেবে নাকি চিকিৎসা করাবে?
চিকিৎসা তো অবশ্যই করাবে। চিকিৎসা করানোর তো সুন্নতে মোবারকা। সুস্বাস্থ্য হলেই তো ইবাদত করতে পারবে, সুস্বাস্থ্য না হলে তো ইবাদত থেকে বঞ্চিত থাকবে।
এটাই আমাদের
পেট যদি বলা হয়, পেট যদি ভালো থাকে তো সমস্ত শরীরটাই ভালো। পেট যদি খারাপ হয়ে যায় তাহলে শরীর আপনার ভালো লাগবে না। পেটে ব্যথা হলে, পেটের অসুখ হলে আসলেই আপনার পুরো বডিটা এটা সাফার করে আর কি।
আমরা চিকিৎসা করবো, আল্লাহ কাছে দোয়া চাই,
দোয়া চাবো,
তারপর যদি আল্লাহ তাআলা এর উসিলে নিয়ে যায় তখন এটার ফজিলত আমরা শুনতে পাই।
যেমন আপনার ওই যে আপনার সন্তান সম্ভবা যারা থাকেন ওই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায় সেক্ষেত্রেও শহীদি মর্যাদার কথা বলা হয়েছে, ফজিলত রয়েছে। তো এভাবে করে
পানিতে ডুবে মারা গেলে, আগুনে পুড়ে, এভাবে অনেক ফজিলত
রয়েছে শহীদি মর্যাদা। এই শহীদি মর্যাদা আবার আমরা ওইটাকে এর কিছু ক্লাস রয়েছে। এখন যারা ইসলামী যুদ্ধে শহীদ হয়েছেন তাদের জন্য তাদের মর্যাদা এবং এই শহীদের মর্যাদা, এখানে কিন্তু ক্লাস রয়েছে। আমি শুনে বলেছিলেন ক্লাস রয়েছে। তো শহীদি মর্যাদা পাওয়া অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ তাআলা যাকে নসিব করেন, আমিন। ডিউটির কারণে জামাত ছেড়ে দেয়া, আমাদের দেশের মধ্যে বিশেষ করে বিভিন্ন জায়গাতে মানুষ অফিস, আদালত, গার্মেন্টস ইত্যাদি ইত্যাদি যেখানেই মানুষ কাজ করে দেখা যায় যে মালিকের পক্ষ থেকে অথবা ফ্যাক্টরি কোম্পানির পক্ষ থেকে কিন্তু এতটা চাপ থাকে না, কিন্তু যারা কর্মচারী থাকে, যেমন সুপারভাইজার, সে তিনিও কর্মচারী এবং তার নিচে তারাও কর্মচারী, কিন্তু শক্তটা হয় এখানে মানে একটু কাজ দেখাতে গিয়ে অনেক মানুষের জামাত ত্যাগ করে দেয়া, একটু কাজ দেখাতে গিয়ে জামাতকে ছেড়ে দেয়া, এখানে জামাত জামাতের কথা বলা হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে নামাজ ছেড়ে দিচ্ছে ডিউটির জন্য।
রেস্তা করা থেকে শুরু করে রেস্কে হালাল যত কিছু হোক না কেন, মুসলমানের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছে। তো ইবাদতের মধ্যে মূল হলো ইমান আনয়ন করা, আল্লাহ আল্লাহ রাসূল এবং জরুরিয়াতে দিন এ বিষয়ে জানা, এরপর যে মহান যে কাজ সেটা হলো নামাজ। আর যে ব্যক্তি নামাজকে সঠিকভাবে হেফাজত করবে, এই নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর হবে, দলিল হবে এবং নাজাতের উসিলা হবে।
সুবহানাল্লাহ,
তো সব কিছু নামাজকে কেন্দ্র করে করা উচিত। বিষয়টা উল্টো হয়ে গেছে যে মানুষ নামাজ পড়বে, এরপরে আনুষঙ্গিক যদি কোনো কাজ থাকে সেটা ছেড়ে দ্রুত নামাজে চলে,
নামাজের জন্য কাজ ছেড়ে দিবে, এখন কাজের জন্য নামাজ ছেড়ে দিচ্ছে।
আর এখন কি হয়েছে যে কাজটাকে আমরা এমন ভাবে নিয়েছি যে কাজ করতে করতে অবহেলায় বাস নামাজের টাইম হয়ে গেছে, নামাজটা পড়ে আসি, একটু নামাজটা পড়ে আসি না, বরং পাচক তো নামাজকে কেন্দ্র করে আমাদের অন্যান্য কাজগুলো আনুষঙ্গিক সাজাতে হবে। তো এটা আমরা বলেন সম্মানিত অসম্মানিত ইমাম বলেন, মাওলানা বলেন, সাধারণ মুসলমান বলেন, আমাদের যেন কেমন একটা রোগের মতো হয়ে যাচ্ছে এটা,
নামাজের জন্য অফিস করছে করছে ডিউটি করতে করতে করছে করছে, আসরের নামাজ পড়বনে, এটা জানা নেই যে মাগরিবের আজানের 20 মিনিট পূর্ব পর্যন্ত নামাজ পড়া এটা কি
মাকরুহ সময়, ওই সময়টা
মাকরুহ সময় রয়েছে, ঠিক না? তো এখন অপারগতা, একটা হচ্ছে অপারগতা, আমি সফরে ছিলাম, নেমেই এখন দেখলাম যে মাকরুহ অক্ত শুরু হয়, তখন পরে নিয়ে আসলে আলাদা একটা কথা না, আমি অবহেলাতে ডিউটি করতে গিয়ে আমি সেই টাইমে গিয়ে একদম মাগরিবের সাথে মিলিয়ে নামাজ আসরের নামাজ পড়লাম, এভাবে করে নামাজকে অবহেলার সাথে উদাসীনতার সাথে গ্রহণ করা, এটা কিন্তু আমাদের রিজিকের মধ্যে অনেক বড় বাধা। যারা মনে করি, যারা চাই আমরা আমাদের রিজিকের মধ্যে বারাকাত হোক, আমাদের ইনকামের মধ্যে বারাকাত হোক, আমাদের ঘরে বারাকাত নাজিল হোক আল্লাহ তাআলার, তো তাদের উচিত নামাজকে হেফাজত করা। সবচেয়ে বড় ওয়াজিফা হচ্ছে হালাল রোজগারে বরকতের জন্য, রিজিকের বরকতের জন্য সবচেয়ে বড় ওয়াজিফা হচ্ছে নামাজ।
আমরা অনেক বাহানা শিখে গেছি, শয়তানের ধোকা তো আমাদের সাথে আছে, অলসতা সব মিলে। পূর্বের জামানা যদি আজান হতো নামাজের সময় হলে, তো যদি কামার হাতুড়ি দিয়ে হাতুড়ি উঠাতো,
হাতুড়ি উঠানো আছে,
পিছিয়ে ফেলে দিত, মাল সামান নিয়ে যদি যেত তো সেটা সেখানে রেখে বাজার থাকলে নামাজ পড়ে নিত। একটি ঘটনা আছে আমি সংক্ষেপে বলে দিয়েছি, যে এক নেককার যুবক ছিল, তো সে কিছু মাল মনে হয় মাছ ইত্যাদি বহন করার জন্য তাকে চুক্তি করা হচ্ছে। তো সেই নেককার যুবক বলল যে আমার কিছু শর্ত আছে। কি শর্ত? যে আমি বহন করব এই পরিমাণ টাকা নিব, ঠিক আছে। হ্যাঁ, আর কি শর্ত? যে আমি যদি নামাজের টাইম হয় তো আমি নামাজ পড়তে চলে যাব। তো এইভাবে সে করে নিল। তো তার চিন্তাধারা এমন ছিল যে এমন তো অনেকে বলে এটা কি সম্ভব নাকি বা করে নাকি, তো যেই যাওয়ার আরম্ভ করলো বা আরও কিছু শর্ত দিতে পারে। তো যাওয়ার পরে রাস্তায় যখন গেল, ঠিকই নামাজের আজান দিল, আজান যখন হলো তো যুবক কী করলো, ওই জিনিস সেখানে রেখে চলে যেতে লাগলো। তখন তাকে বলা হলো যে তুমি এগুলি রেখে চলে যাচ্ছ কেন, ইত্যাদি ইত্যাদি। তো সেই যুবক কী করলো, ঠিকই নামাজের উদ্দেশ্যে চলে গেল। তো যে ব্যক্তির সাথে ছিল সে চিন্তা করলো যে যুবক এত নেককার, তাকে পারিশ্রমিক সে দিবে না বা অনেক কিছু কথাবার্তা এই ধরনের বলেছিল, কিন্তু সে সব কিছু উপেক্ষা করে বলে যে আমি নামাজ পড়ব। তখন সে বলল যে আল্লাহ তাআলার সে এই ধরনের দিন মজুর হয়েও আল্লাহ তাআলা এত বাধ্য, এত নেককার, সে টাকার কোনো পরোয়া করলো না, তা আমি তো অনেক সামর্থ্যবান, আমার তো আরো বেশি এর প্রতি ঝুঁকা দরকার, ওয়াক্তের মধ্যে নামাজ পড়া দরকার, আল্লাহ তাআলার ডাকে লাব্বাইক বলে বেশি যাওয়া দরকার। সেও কি করলো, সেই মাল সামাল সেখানে রেখে তার সাথে নামাজ পড়তে চলে গেল। তো পূর্বের সময়গুলো ছিল এমন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর
আবার ফিরিয়ে আনতে হবে আমাদের সেই
ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করলে,
চেষ্টা করলে,
আমার মধ্যে ভুল আছে, আপনার মধ্যে ভুল আছে, সবার মধ্যে ভুল আছে, মিষ্টি ভাষায় আমরা বুঝাই, মহাব্বত দেই, আর দাওয়াত ইসলামী কি মসজিদ ভরার সংগঠন, তো সম্মিলিতভাবে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ মসজিদকে আমরা পূর্ণ করি মুসল্লি দ্বারা, আর আড্ডাখানাকে আমরা খালি করি। ওই আড্ডাখানা খালি করে মসজিদে আমরা চলে আসি। মসজিদে আমরা চলে আসি এবং মসজিদে বাইত মহিলাদের জন্য একটা জায়গা নির্ধারণ করে ঘরের মধ্যে নামাজ আদায় করা, এটাও অতীব জরুরি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। জামাত ছাড়া যাবে না, জামাত ওয়াজিব, যারা মুসাফির থাকেন তাদের জন্য জামাত ওয়াজিব না, এবং আরও কিছু কারণ রয়েছে, 20টা কারণ রয়েছে আমরা জামাত ছেড়ে দেওয়ার।
জামাত ত্যাগ করার ওজোরগুলো শিখে নে,
হ্যাঁ এগুলো শিখে নে।
অনেক সময় দেখা যায় অনেকের ওজোর পাওয়া যায়, তো তাদেরকে নামাজে না দেখলে অনেকে আবার বদগুমানি করে, খারাপ ধারণা করে, তো সেটাও করা যাবে না। আর ওজোর বেঁধে তো নামাজ জামাত ছাড়া যাবে, নামাজ তো দূরের কথা। তো
এগুলো আমরা শিখে নিব এবং জেনে নিব। আর যেখানেই আমরা ডিউটি করি না কেন, চাকরি করি না কেন, জামাত এবং নামাজকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই, ইনশাল্লাহ এর বদৌলতে কাজের মধ্যে বরকত হবে ইনশাল্লাহ
তাআলা। হ্যাঁ, ওই কথাটা বলে দেই, যদি এই ধরনের হয় যে বাস এক ওয়াক্ত নামাজ পড়া যাচ্ছে না, বাকি চার ওয়াক্ত পড়া যায় কিন্তু এই ওয়াক্ত নামাজ পড়া যাবে না, খুব প্রেশার এরকম, এই ধরনের যদি চাকরি হয় তো এক ওয়াক্ত কেন, নামাজ যদি জামাতও ত্যাগ করতে হয়, এরকম অনেক চাকরি আছে, তো এগুলোকে ছেড়ে আল্লাহ তাআলা জমিনের মধ্যে অনেক মাধ্যম আছে, অনেক প্রশস্ত আল্লাহ তাআলা,
এই ধরনের চাকরি করা যাবে না।
জি, এগুলো থেকে বেঁচে থেকে আমাদের যেখানে নামাজের ইবাদত বন্দীকে পাশাপাশি রিস্কে হালাল এবং চাকরি করা যায় সেটাই আমাদের করতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর এ ধরনের মালিক পক্ষ যারা রয়েছেন নামাজের জন্য ব্যবস্থা করে দিবেন, নামাজ পড়াবেন, ইনশাল্লাহ আপনাদের যে কাজ ফ্যাক্টরি অথবা যেই কর্ম জন্য আপনি কর্মচারী রেখেছেন এর মধ্যে বারাকাত আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আপনি সারা রাত ব্যাপী সারা দিন ব্যাপী আপনি কাজ করালেন, পরে শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেল, আপনার এগুলো কি কম দামে এদিকে বিক্রি, অনেক স্টক লট রয়েছে ইত্যাদিতে আমি বুঝাতে চাচ্ছি, যেগুলো হয়তো আপনারা বুঝিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, অনুষ্ঠান ইলমে হিকমতের বাণী একেবারে শেষের দিকে, আমরা আগামী সপ্তাহে আবারও ইনশাআল্লাহ যে চাহ দেখা হবে, যে আমরা নেক্সটে আবার যখন আসবো তখন আবার অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। সাথেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
অলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।